بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه
وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ جهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى
يقول يا حياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر الله پاک رب العالمين এই সূরা ফজরের শুরুতে পাঁচটি বিষয়ের শপথ করেছেন পাঁচটি বিষয়ের শপথ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তার যে বাণী তা তিনি বলেছেন এই সূরা ফজর মক্কি সূরা নবী সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে এই পাঁচটি শপথ কি প্রথম দেখা যাক আল্লাহ পাক বলছেন ওয়াল ফজরি ওয়াল ফজর মানে উকসিমু বিল ফজরি ওয়াও হচ্ছে শপথের জন্য ওয়াও হচ্ছে শপথের অর্থ বহনকারী অর্থাৎ এখানে একটি ক্রিয়া ফেল উজ্জ আছে উকসেম বলে মানে আমি কসম করছি শপথ করছি আল্লাহর বাণী আল্লাহ বলছেন আমি ফজরের শপথ করছি একটি শপথ হল ফজরের শপথ আল্লাহ পাক করেছেন আল্লাহর সৃষ্টি থেকে বহু সৃষ্টি আল্লাহ পাক শপথ করেছেন তার মধ্যে একটি সৃষ্টি আল্লাহর ফজর রাতকে দূর করার পরে ফজর করা আল্লাহর সৃষ্টি ফজরের মাধ্যমে আল্লাহ পাকের বড় নিয়ামত আসে আলো যার দ্বারা জীবনযাত্রা আমাদের শুরু হয় যদি রাত হয়ে থেকে যেত আল্লাহ পাক করে বলেছেন আচ্ছা বলো যে কি তোমাদের ইনজার আল্লাহ আলাইকুম লাইলা আলাইকুম সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ চিরকাল যদি তোমাদের কিয়ামত পর্যন্ত রাতের অন্ধকার হয়ে থেকে যেত তাহলে কোন শক্তি পৃথিবীতে আছে যে দিন নিয়ে এসে দিতে পারে কোন শক্তি পারে না তোমাদের জীবনযাত্রা কতই অসম্ভব হয়ে পড়ত আজকে যান্ত্রিক সভ্যতার যুগে ইলেকট্রিক বিদ্যুৎ এই হয়েও আপনি মানে অসম্ভব সামলানো এই গরমের সিজনে যখন রাতে সবাই যখন এসি চালায় সবাই যখন লাইট চালায় তখন সাপ্লাই দিতে পারে না লোডশেডিং হয় এখানে পর্যন্ত হয় তাহলে সারা পৃথিবীতে যদি রাত হয়ে থেকে যেত ফজর না হইতো তাহলে মানুষের জীবন অচল হয়ে যেত ছেলেদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে যেত কলকারখানা বন্ধ হয়ে যেত সবকিছু বন্ধ হয়ে যেত চলত না আল্লাহ পাকের বড় নিয়ামত ফজর দিন হয়ে যাওয়া তো ফজরে আল্লাহ শপথ করেছেন ওয়ালায়ালিন আশরে দ্বিতীয় শপথ হচ্ছে দশ রজনীর দশটি রাতের লায়াল লাইলাতুনের জমা বহুবচন আর আশার মানে দশ দশটি রাতের শপথ করছি আল্লাহ বলছেন ওয়া উকসিমু বিলায়ালিন আশ আমি শপথ করছি দশটি রাতের দশটি রাত মানে রাতি উদ্দেশ্য না রাত বলে দিনকে উদ্দেশ্য করা হচ্ছে এই দুইটি মত রয়েছে তাফসিরকারদের দুইটি প্রসিদ্ধ তাফসির অধিকাংশ তাফসির কারগণ এর তাফসির করেছেন রাত মানে দিন উদ্দেশ্য নিয়েছেন আরবি ভাষায় রাত বলে দিনকে উদ্দেশ্য করা হয় বহু ক্ষেত্রে কোরআন হাদিসে এরকম হয়েছে যেমন কাউকে বলছেন ভাই তোমাকে দশ রাত থেকে দেখিনি তার মানে দশ দিন দশ রাত থেকে দেখিনি দুটোই উদ্দেশ্য তাই না আরবি ভাষাতে লাইলটা বেশি ব্যবহার হয় আর দিনকে উদ্দেশ্য করা হয় বা দিন রাত দুটোই উদ্দেশ্য করা হয় আর বাংলা ভাষাতে আমরা দিন বলি ভাই তোমাকে দশ দিন থেকে দেখিনি হ্যাঁ এত দিন থেকে কিন্তু দিন মানে শুধু দিন কি দিন রাত দুটোকে সামিল রয়েছে তো এখানে রাত বলে কি করা হয়েছে দিনকে উদ্দেশ্য করা হয়েছে অধিকাংশ তাফসির কারগণ বলেছেন তাহলে কোন দিন গুলি দশ দিন বলছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম জিলহজ থেকে শুরু করে দশই জিলহজ পর্যন্ত এই দশ দিনের আল্লাহ পাক শপথ করেছেন কারণ এই দশ দিনের বড়ই ফজিলত রয়েছে যেমন হাদিস রয়েছে যে এমন কোন আমল বান্দার নেই যে আমল এই দশ দিনের আমলের চাইতে বেশি ভালো আমল হতে পারে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করে তো জিহাদও কি এই দশ দিনের নফল এবাদত বন্দেগী চাইতে উত্তম হবে না? নবী করিম সাল্লাল্লাহু বলেন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করেও এর চাইতে বেশি নেকি পাবে না এই দিনের নফল এবাদত বন্দেগী চাইতে। ইল্লা রাজুলুন, তবে কোনো ব্যক্তি, খারাজা বিনাফসি ওয়া মালিহি, নিজের জীবন নিয়ে, ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো আর জিহাদে গিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে গেল আর ফিরে আসলো না বাড়ি, তাহলে তাকে কেউ পারবে না, তার মর্তবা তার মর্যাদা কেউ পাবে না। কারণ জিহাদ হচ্ছে ইসলামের উচ্চ শিখর, সে উচ্চ শিখরে পৌঁছে আল্লাহর রাস্তায় জীবনকে কোরবানি করে দিয়েছে, ওর মতো সব পৃথিবীতে কোনো ইবাদত বন্দেগী দিয়ে পাওয়া যাবে না। অনেকে পাহাড়ে যারা চড়েছেন, তারা পাহাড়ে চড়তে গিয়ে অনেকে কিছু দূর পর্যন্ত গিয়ে ভাই আর পারবো না, আর যে বেশি সাহসী শক্তিশালী সে পাহাড়ের উচ্চ শিখরে চড়ে নিল। যেহেতু জিহাদ ফি সাবিলিল্লাহকে দীনে ইসলামের জিরওয়াত সানামেহিল জিহাদ, ইসলামের চূড়া বলা হয়েছে জিহাদ, ইসলামের চূড়া। নামাজ না হইলে মুসলমান হওয়া যায় না, কিন্তু নামাজকে ইসলামের চূড়াই বলা হয়নি, কারণ নামাজ পড়তে পয়সাও লাগে না আর রক্তও দিতে হয় না আর এতে বেশি ত্যাগ লাগে না, একটু মন ইমান আল্লাহর ভীতি থাকলেই হয়, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা যায়। রোজা রাখতে তেমন বেশি কষ্ট হয় না, একটু না খেয়ে দিনটা থাকতে হয়। যাকাত দিতে এত কষ্ট লাগে না, হজ করতে এত কষ্ট হয় না। যে কষ্ট রয়েছে, যে ঝুঁকি রয়েছে, যে রিস্ক রয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যিরওয়াতু সানামিহিল জিহাদ, তো জিহাদ যদি করতে গিয়ে ফিরে না আসে তাহলে তার নেকি কেউ পাবে না দুনিয়াতে। তো এইভাবে এই দশটি দিনের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। তারপর এই দশ দিনে বড় বড় ইবাদত রয়েছে। দশ দিনের বড় ইবাদত একটি বলেন তো দেখি, জিলহজ মাসের দশ দিনের বড় ইবাদত হচ্ছে হজ। আট তারিখে শুরু হলো হজ আপনার, তার আগে উমরা করছেন, আসছে হাজি সাহেবের, আসছে উমরা করছে, কিন্তু আট তারিখে মেনাজ পৌঁছে গেল, এবং তারবিয়া তারবিয়ার দিন। নয় তারিখে আরাফার দিন, আরাফার দিন সারা বছর মধ্যে সবচেয়ে উত্তম দিন, এই দশই জিলহজ মাসের দশ দিনের মধ্যে একটা দিন, এই শ্রেষ্ঠ দিন এখানে আছে। সেই দিন আরাফায় অবস্থান, সারা বিশ্বে সমস্ত হাজিকে আরাফাতে থাকতেই হবে, আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা অবস্থানের নাম। সেই দিন আরাফায় যদি না থাকতে পারে তাহলে হজ হবে না, সমস্ত ভালো আমল করুক কিন্তু হজ হবে না। তারপরে দশই জিলহজ হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। সারা বিশ্বে কত কুরবানি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জবাই হচ্ছে, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, কুরবানি মানে আল্লাহর নৈকট্য লাভ করা। তো এসব ইবাদত বন্দেগীর কারণে, এছাড়াও জিকির আজকার রয়েছে, হ্যাঁ নফল রোজা আছে ইত্যাদি, যেসব নফল ইবাদত বন্দেগী রয়েছে, তো যেকোনো নফল ইবাদত বন্দেগী রয়েছে, সদকা খায়রাত রয়েছে, তো এইসব ইবাদতের জন্য এই দিনগুলিকে শ্রেষ্ঠ দিন বলা হয় সারা বছরের মধ্যে। তো এই দশটি দিনের আল্লাহ শপথ করেছেন, এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসির। দ্বিতীয় তাফসির হচ্ছে যে আল্লাহ রাত বলেছেন, সুতরাং রাতেরই অর্থ নেব, দিনের অর্থ করা দরকার, এই কথা বলার কি দরকার যে আরবরা রাত বলে দিন উদ্দেশ্য করে, সুতরাং এখানে রাত বলে আল্লাহ শপথ করলেও উদ্দেশ্য হচ্ছে দিন, এত দূর আমরা ব্যাখ্যা করতে যাব না। আল্লাহ রাত বলেছেন, রাতের শপথ। তাহলে দশ রাত কোন রাত? দশ রাত হচ্ছে রমজানের শেষ দশকের রাত, একুশ তারিখ থেকে শুরু করে ৩০ তারিখ পর্যন্ত। সারা বছরের মধ্যে যতগুলি রাত রয়েছে সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে এই রমজানের শেষ দশ দিনের রাত। রমজানের শেষ দশ দিনের মধ্যে আবার বেজড় গুলি হচ্ছে একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ, এগুলি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত, যেগুলিতে রয়েছে লাইলাতুল কদর রয়েছে। আর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন, খাইরুম মিন আলফিসার, হাজার মাসের এবং নফল ইবাদত বন্দেগীর চাইতে উত্তম। সুতরাং আল্লাহ পাক এখানে শপথ করেছেন কিসের? দ্বিতীয় তাফসীর, দ্বিতীয় তাফসীর হচ্ছে ওয়ালা ইয়ালিন আশরে, দশটি রাতের, অর্থাৎ রমজান মাসের শেষ দশ রাতের আল্লাহ শপথ করছেন। তৃতীয় শপথ আর চতুর্থ শপথ রয়েছে এই একই আয়াতে, ওয়াশাফ এ ওয়াল ওয়াতরি, সাফা মানে জোড়া, হ্যাঁ জোড়ার শপথ আর বেজোড়ের শপথ, ওয়াল ওয়াতর, ওয়াতর আর উইতর, এটাকে দুই রকম করে আরবিতে বলা যায়, বিতর মানে হচ্ছে বেজড়, বেতর নামাজকে আমরা এই জন্য, হ্যাঁ ওয়াজের, আমাদের দেশের লোকেরা ওয়াজের বে পড়ে অভ্যাস আছে সেই জন্য বেতর বলি, আসলে তো বেতর না, ওটা উইতর, হ্যাঁ উইতর আরবিতে, হ্যাঁ ওয়াও দিয়ে, ওয়াই কাসরা দিয়ে ওটাকে বাইরে দিকে বেশি ঝুঁকিয়ে দিয়েছে। দেখেন ওয়াইয়ের উপরে যখন জবর আছে তখন আর বাতর বলছে না, কি বলছেন? ওয়াতর বলছেন, অল ওয়াতরে, ওই রকম অল উইতরে। আর এখানে কেরা তো দুটো আছে, দশ রকমের যে প্রসিদ্ধ কোরআনে কারিমে কিরাত আছে তাতে ওয়াল ওয়াতর ওয়াল উইতর আছে। তো বেজড়ের শপথ আল্লাহ বলছেন, জোড়ের শপথ এবং বেজড়ের শপথ। এখন জোড়ের শপথ বেজড়ের শপথ আল্লাহ বললেন, কি জিনিস এটা, কি বস্তু বা কি বিষয়, এ সম্পর্কে তাফসিরকারদের বেশ কিছু মত রয়েছে। একটি মত, সেটি হচ্ছে খুব প্রসিদ্ধ মত, সেটি হচ্ছে সমস্ত সৃষ্টি করে আল্লাহ শপথ করেছেন। কারণ যত সৃষ্টিকুল মাখলুকাত রয়েছে, হয় জোড় না হয় বেজোড়, কোন কোন সৃষ্টি আছে তার জোড়া আছে, নর ও এবং নারী আছে, আর কোন কোন সৃষ্টি আছে নর নারী নেই বেজোড়, নর নারী আছে। যেমন মানুষ, মানুষের মধ্যে নর নারী আছে, গরু ছাগল, যতগুলি পশু প্রাণী আছে, পাখি আছে, এরকমই গাছপালার মধ্যে থাকতে পারে। কিন্তু যেমন লোহা, সোনা, চাঁদি, সূর্য, চন্দ্র, তারকা, এগুলি তো নরনারী নেই, এগুলি হচ্ছে ওয়াতর বা বিতর, বেজোড়। তো আল্লাহ পাক রব্বুল সমস্ত সৃষ্টি করে সব করছেন, যেন আল্লাহ বলছেন যে আমি যত সৃষ্টি সৃষ্টি করেছি, মখলুক সৃষ্টি করেছি, সেগুলি হয় জোড় না হয় বেজোড় সমস্তের আমি শপথ করে বলছি। এটি হচ্ছে একটি তাফসির। দ্বিতীয় তাফসির হচ্ছে অর্থ একই, জোড় আর বেজোড়ের অর্থ, অর্থ আলাদা নাই। দ্বিতীয় তাফসির হচ্ছে যে আল্লাহ পাক যাবতীয় ইবাদত বন্দেগীর কসম করেছেন, ইবাদত বন্দেগী জোড় না হয় বেজোড়। নামাজের ক্ষেত্রে দেখো, নামাজ জোড় না হয় বেজোড়, দুই দুই রাকাত না হয় এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত, নয় রাকাত, কোন নামাজ, বেতর নামাজ। আর মাগরিব নামাজ, মাগরিবের নামাজ বেতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাগরিবের নামাজ হচ্ছে বিতর নাহার, দিনের বেতর, দিনের জোড়া 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 পড়লে না, সন্ধ্যায় যখন মাগরিবের নামাজ পড়লেন তা দিনের বেতর হয়ে গেল, দিনের নামাজগুলিকে বেজোড় বানিয়ে দিলেন। তাহলে নামাজের মধ্যে, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, আর নামাজের মধ্যে বেতর হচ্ছে মাগরিবের বিতর, আল্লাহ যার শপথ করেছেন, তাহলে মাগরিবের নামাজ শপথ করেছেন, আর বেতরের নামাজও শপথ করেছেন, যে রাতের বেতর, সারা রাত যত নামাজ পড়লেন, ফরজ, সুন্নত, নফল যা পড়লেন, ভোর রাত্রে তাহাজ্জুদ পড়লেন, অথবা এশার নামাজের পরে সুন্নত পড়ার পরে বেতর পড়লেন, এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত বেতর পড়লেন, আপনি সবগুলিকে বেজোড় বানিয়ে দিলেন। আল্লাহ পাক নামাজের জোড় জোড় নামাজ, বেজোড় নামাজ, সমস্ত নামাজের যেন কি করেছেন, শপথ করেছেন। রোজার ক্ষেত্রেও আছে, রমজান মাসের রোজা হয় 30 হচ্ছে না 29, এই জন্য শুধু নামাজের সাথে সীমিত করার কোনো প্রয়োজন নেই, ঠিক না? 30 হলে জোড় হলো, 29 হলে বেজোড় হলো। রোজা কখনো একটা আছে, কখনো দুটো তিনটে থাকতে পারে, 10টি রোজা হইতো, 10টি হলে জোড় হইলো, 3টি রোজা হইলো, হ্যাঁ, সপ্তাহে 2টি রোজা, সোমবার বৃহস্পতি অর্থাৎ 2টি রোজা হইলো, জোড় হলো, এইভাবে বলা যেতে পারে। দান খায়রাতের ক্ষেত্রে কেউ 1টি টাকা দান করলো, কেউ 2টি দান করলো, কেউ 10টি করলো, কেউ 15টি দান করলো, তাহলে জোড় বেজোড় এই ক্ষেত্রে আছে, কারো জাকাতে জোড়া আসলো, কারো জাকাতে বেজোড় আসলো, হিসাব নিকাশ করে ইবাদত বন্দেগি। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ইবাদত বন্দেগিতে যে জোড় আর বেজোড় রয়েছে সেগুলির কি করেছেন, শপথ করেছেন, মানে যাবতীয় ইবাদত বন্দেগির আমি আল্লাহ শপথ করছি, আল্লাহ পাক বলছেন। আর একটি তাফসির সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, তাফসিরে মনে রাখবেন, তাফসির হচ্ছে দিনের ক্ষেত্রে, এটি হচ্ছে দিনের ক্ষেত্রে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইকরামা, দাহাক, তারা এই তাফসির বর্ণনা করেছেন, হচ্ছে ওয়াশাফে ওয়াল ওয়াতরে হচ্ছে এই দিন, বিশেষ দিন, সেটি হচ্ছে বেজোড় দিন মানে আরাফার দিন, আর জোড় দিন মানে কোরবানির দিন, ইয়াউমুন নাহার, এই দুই দিনে আল্লাহ শপথ করেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রাতের বা 10 দিনের শপথ করলেন, হয়ে গেল ওই তাফসির। তারপরে আল্লাহ আবার শপথ করছেন, আমি আল্লাহ শপথ করছি বেজোড়ের মানে আরাফার দিনের শপথ করছি, আমি আল্লাহ শপথ করছি জোড়া দিনের অর্থাৎ ইয়াউমুন নার কুরবানি, 10ই জিলহজের বিশেষ করে শপথ করছি, এই তাফসির তারা বর্ণনা করেছেন। বলছেন যে আন্নাল উইত্রা ইয়াউম আরাফাতা, বেতর হচ্ছে আরাফার দিন, লিকাউনিহি তাসি, কারণ আরাফার দিন হচ্ছে 9ই জিলহজ, ও আন্না শাফা ইয়াউমুন নাহার, আর জোড়া হচ্ছে কুরবানির দিন, লিকাউনিহিল আশর, কারণ সেটি হচ্ছে 10ই জিলহজ। আল্লাহ পাকের বাণীকে সবগুলির ক্ষেত্রে প্রযোজ্য মনে করা যেতে পারে, এই তাফসিরও হতে পারে, এটাও হতে পারে, আল্লাহ পাক এরও কসম করেছেন, এরও সৃষ্টি জগতেরও কসম করেছেন, এটাও নিতে পারে, আর ইবাদত বন্দেগীরও আল্লাহ কসম করেছেন, সেটাও নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আরাফার দিনেরও কসম করেছেন, আর জিলহজের 10 তারিখ কুরবানির দিনেরও, ঈদুল আজহার দিনেরও কসম করেছেন, কোনো দ্বন্দ্ব নেই, সুতরাং নেওয়া যাবে। কিন্তু যদি এমন তফসির হয় যে একটা তফসির অন্য তফসিরের মাঝে বিরোধ সৃষ্টি হচ্ছে, বৈপরীত্য আছে, তখন দেখবো যে সহি শুদ্ধ কোনটা সেটি নেব, আর যেটার কোনো প্রমাণ নাই, দলিল পাচ্ছি না, সেটাকে ছেড়ে দেব। কয়টি কসম হইল, 4টি হইল, ওয়াল্লাইলি ইজা ইয়াসরি, এবং আমি আল্লাহ রাতের কসম করছি, ওয়া উকসিমু বিল্লাইল, রাতের কসম, এছাড়াও অন্য আয়াত আল্লাহ পাক, ওয়াল্লাইলি ইজা ইয়াগশা, হ্যাঁ, ওয়াশামসি ওয়াদুহাহা, ওয়াল কামারি ইজা তালাহা, ওয়ান নাহারি ইজা জাল্লাহা, ওয়াল্লাইলি ইজা ইয়াগশাহা, এই সূরাগুলিতে লাইলের রাতের শপথ করেছেন। এখানেও ওয়াল্লাইলি রাতের শপথ করছি, ইজা ইয়াসরি যখন তা কি হয়ে যায় অতিক্রম করে চলে যায়, ইয়াসরি সারা ইয়াসরি মানে চলে যাওয়া, আসে আর চলে যায়, তো রাত আসতে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। তো রাত যখন অতিবাহিত হয়ে যায় বা অতিক্রান্ত হয়ে যায়, আল্লাহ পাক তারপরে বলছেন হাল ফি যালিকা কাসামুন লিযি হিজরিন। এই হাল মানে কি, এই নিয়ে দুটি তাফসীর করা হয়েছে আপনাদের সামনে, যে আম্পার আছে তাতে জিজ্ঞাসামূলক হাল সেটি, তাই না, জিজ্ঞাসামূলক তাফসীর করেছে। কিন্তু অন্যান্য অনুবাদকরা এটাকে হাল মানে নিশ্চয়ের অর্থ করেছেন। কোরআনে কারিমে হাল এই দুই অর্থে ব্যবহার হয়েছে, যেমন সূরা দাহারের প্রথম আয়াতে রয়েছে হাল আতা আলাল ইনসান, এখানে হাল মানে কি নয়, হালের আসল মানে কি, কিন্তু কখনো কখনো হাল মানে কাদ হয়, মানে নিশ্চয় হয়, হাল মানে কাদ, যেমন কাদ আফুল্লাহ মানে নিশ্চয়, তো হালের অর্থ কাদের হয় আরবিতে, কাদের প্রতিশব্দ এই অর্থ ব্যবহার হয়। এখানে আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানে, নিশ্চয় মানুষের সামনে এমন একটি দিন এসেছে, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা হেনু মিনাদ দাহরি, এমন একটা সময় এসেছে যুগ জামা নাই তার জীবনে, যেই দিন সে কোনো উল্লেখযোগ্য বিষয় ছিল না, বস্তু ছিল না, তার নাম গন্ধ ছিল না পৃথিবী, যেই দিন জামান সাহেব বলে কোনো মানুষ ছিল না পৃথিবী, যেই দিন আবদুল্লাহ আব্দুর রহমান বলে কোনো মানুষ ছিল না, যেই দিন আদম বলে কোনো মানুষ ছিল না, প্রত্যেক মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন সে কিছুই ছিল না, তারপরে পৃথিবীতে এসেছে, তখন তার নাম হয়েছে যে এর নাম অমুক, তারপরে সে জাহিল হবে না শিক্ষিত হবে সেটাও জানা ছিল না, তারপর হয়তো শিক্ষিত হয়েছে, তখন তার নাম হয়েছে ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার না হয় আলেম না হয় হুজুর না হয় হযরত না হয় শেখ কিছু হয়েছে ইত্যাদি। তো এখানে নিশ্চয়ের অর্থ হাল হয়েছে, তো এখানে এই অর্থ নেওয়া যেত, নিশ্চয়ের অর্থ নেওয়া যেতে পারে আর জিজ্ঞাসার অর্থ নেওয়া যেতে পারে। হালের আসল অর্থ হচ্ছে জিজ্ঞাসা কি, যেমন আ মানে কি, আ যায়দুন কায়মুন, যায়দ কি দাঁড়িয়ে আছে, হাল যায়দুন কায়মুন, যায়দ কি দাঁড়িয়ে আছে, এই অর্থ। তাহলে দুটি অর্থ করা যাক, একটা অর্থ প্রথম করি হাল মানে কি এর অর্থ করেন, তাহলে এখানে কাসাম মানে হচ্ছে শপথ, আর জি মানে বিশিষ্ট বা ওয়ালা, আর হেজর মানে হচ্ছে বিবেক বা জ্ঞান, হ্যাঁ হেজর মানে হচ্ছে আকল, বিবেক বা জ্ঞান। তাহলে কি কি অর্থ হবে, হাল মানে কি করতে চাইলাম জিজ্ঞাসার কি এর অর্থ, হাল ফি যালিকা কাসামুন, ইহাতে কি বা এই শপথগুলিতে কি এমন শপথ রয়েছে, ইহাতে কি শপথ রয়েছে, মানে শপথের মতো শপথ রয়েছে, লেজি হেজর জ্ঞানবান ব্যক্তির জন্য, হেজর মানে জ্ঞান, আর জি যখন লাগিয়ে দেওয়া তখন ওর মানে হয়ে গেল জ্ঞানবান বা বিবেক সম্পন্ন, হ্যাঁ বুদ্ধিমান, এরকম অর্থ হয়ে গেল। তো বুদ্ধিমান ব্যক্তিদের জন্য এতে কি শপথ রয়েছে, মানে এই শপথে তাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে যে আল্লাহ কেন শপথ করলেন, জিজ্ঞাসা একটি অর্থ। দ্বিতীয় অর্থ হাল মানে নিশ্চয়, তাহলে আল্লাহ যেন বলছেন জিজ্ঞাসা করছেন না বান্দাকে, যদি জিজ্ঞাসা করেন জিজ্ঞাসার উত্তর কি হবে, যে হ্যাঁ অবশ্যই জ্ঞানবান ব্যক্তির জন্য আসলই শপথ এতে রয়েছে, আল্লাহ শপথ করে বলছেন, কোন অকাট্য কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয় তাফসীর হাল মানে কি বললাম, নিশ্চয়, তার নিশ্চয় ফিজালিকা এই সব বিষয়ে জ্ঞানবান ব্যক্তিদের জন্য শপথের মতো শপথ রয়েছে, কসমুন জ্ঞানবান ব্যক্তিদের জন্য এতে শপথ রয়েছে, মানে এই শপথগুলি থেকে তারা শিক্ষা নেবে আল্লাহ কেন শপথ করেছেন এবং কি বিষয়ে শপথ করেছেন, কি বিষয়কে আল্লাহ আমাদের জন্য বর্ণনা করেছেন তা শিখবে, জানবে, উপলব্ধি করবে। তারপর আল্লাহ পাক শপথ করলেন কি জন্য, কোন বিষয় বর্ণনা করার জন্য, সেই বিষয়গুলি বর্ণনা করা হচ্ছে। সেই বিষয়ের একটি বিষয় হচ্ছে আদ সম্প্রদায়ের ঘটনার দিকে ইঙ্গিত, ঘটনা পুরো বর্ণনা করা হয়নি, শুধু ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক আদ সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন, আদ সম্প্রদায় কোন দেশে বাস করত বলতে পারেন, কোন এলাকায় পৃথিবীর মানচিত্রে কোন এলাকায় আদ জাতির অবস্থান ছিল, জিওগ্রাফি তফসির না, জিওগ্রাফি জিজ্ঞেস করছি, ইতিহাস এবং জিওগ্রাফি, হ্যাঁ বলেন, অনেকে আমার চাইতে বেশি জিওগ্রাফি পড়েছেন, ভূগোল পড়েছেন, হ্যাঁ ইয়ামান বা ইয়ামানের কাছাকাছি এলাকা, জি না আলোলা আলোলা তাবুকে গোলমাল করবেন না, সামুদ সম্প্রদায় ওখানে, তো আরবের দক্ষিণে, এক কথা আরবের দক্ষিণে চলে যান ওমানের দিকে, এদিক থেকে গিয়েছেন কোনদিন যারা এই কাতারের বর্ডার দুবাইয়ের বর্ডার দিয়ে গিয়েছেন, তারপর ওইদিকে মরুভূমি আছে, কোনো জনবস্তি নেই, সৌদি আরবের ম্যাপ দেখলে দেখবেন রবুল খালি বলা হয়, মানে সৌদি আরবের অনফোর্থ চতুর্থ অংশ, রব মানে চতুর্থ অংশ, আল খালি মানে জনবিহীন, কোনো মানুষ বাস করেন, বাস করতে পারবেন ওই এলাকায়, শুধু মরুভূমি মরুভূমি বালি আর বালি, মানুষ ওইসব রাস্তাতে পড়ে মরে যায়, শেষ হয়ে যায়। বালি এসে প্রাচীন যুগে বালি এসে মানুষকে ঢেকে নিত, মানুষ যে উটের পিঠে চড়ছে উট সহ বালিতে ডুবে থেকে যেত। এই এলাকা খুব প্রসিদ্ধ এলাকা ভূগোলে আরবে, রুবুল খালি বলে। এদেশে আসার আগেই এই রুবুল খালি সম্পর্কে জোগ্রাফিয়ায় পড়েছিলাম। তো ওই রুবুল খালির কাছাকাছি এলাকা মানে সৌদি আরবের দক্ষিণ এলাকা, এদিকে তাহলে দক্ষিণ এলাকা, দক্ষিণ এলাকায় অবস্থিত আদ সম্প্রদায়ের এলাকা। আল্লাহ পাক বলছেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? নবী সাল্লামকে সম্বোধন, প্রথম সম্বোধন, কারণ তার উপরে কোরআন নাজিল হয়েছে। আর বাকি এই সম্বোধন প্রত্যেক জ্ঞানবান ব্যক্তি, প্রত্যেক মানুষকে সম্বোধন, কারণ প্রত্যেক মানুষের জন্য যেহেতু কোরআন নাজিল করা হয়েছে, হেদায়তের জন্য এসেছে কোরআনুল করিম মানুষের, সুতরাং যেন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সম্বন্ধে বলছেন, আলাম তারা তুমি কি দেখনি? হয় চোখে দেখেছ ওই এলাকা, আর না হইলে চোখে না দেখলে ইতিহাস পড়েছ বা শুনেছ, তাহলে জ্ঞান চক্ষু দিয়ে দেখেছ যে কাইফা ফালা, যখন ইতিহাস জানেন যে সর্বনাশ হয়েছে, ধ্বংস করা হয়েছে আদ সম্প্রদায়কে, তাহলে আপনি জ্ঞান চক্ষু দিকে দেখেছেন। এখন চিন্তা করে দেখেন যে আল্লাহ কেন ধ্বংস করলেন, আর এত শক্তিশালী জাতি কিভাবে ধ্বংস হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল তাদের। আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? হে মানব সকল তোমরা কি দেখোনি? কাইফা ফালা রব্বুকা, তোমার রব কেমন আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন বে আদ, আদ সম্প্রদায়ের সাথে, আদ জাতির সাথে। এরাম, যেই জাতি এরাম গোত্র, কে বলেছে এরাম গোত্র, কে বলছে এলাকার নাম ছিল এরাম, যাই হোক যাই হোক, আদ এরাম বলা হয়। তো এরাম জাতি বা এরাম গোত্র, জাতিল এমাদ, যেই জাতি অত্যন্ত উঁচু উঁচু প্রাসাদ তৈরি করত, সুউচ্চ প্রাসাদ তৈরি করত। এমাদ, আমোদ মানে খুঁটি হয়, আর জাতুল এমাদ, তাদের ঘর বাড়িগুলো হয়তো খুব উঁচা উঁচা স্তম্ভওয়ালা খুঁটিওয়ালা, তার মানে বড় বড় তারা অট্টালিকা পাকা বাড়ি তৈরি করতো, সেই জামানায় বড় বড় অট্টালিকা তৈরি করতো। কখন? আজকে থেকে হয়তো 7,000-8,000 বছর আগের ইতিহাস, আদ সম্প্রদায়ের ইতিহাস সবচেয়ে প্রাচীন ইতিহাস, আদম আলী সালামের ঘটনার পরে আর নূহ আলী সালামের পরে তারপরে এই আদ সম্প্রদায়ের ঘটনা, এত পুরনো ঘটনা। ইব্রাহিম আলী সালামের আগে, ইব্রাহিম আলী সালামের জামানা প্রায় 5,000-এর বেশি, ইতিহাসে ঐতিহাসিকরা যা উল্লেখ করেছেন ইব্রাহিম খলিলের জামানা 5,000-এর বেশি হয়ে গেছে। তাহলে তারও আগে আদ এবং সামুদ সম্প্রদায়, পুরনো যুগের সম্প্রদায়, যেন আরব জাতিকে বা আরব দেশে যারা বসবাস করেছে তাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটি ভাগ বলা আরবে বাইদা, মানে এমন আরব, প্রাচীন আরব যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আরব দেশগুলিতে বাস করতো কিন্তু একেবারে সমূলে বিনাশ করে দেওয়া হয়েছে, ওদের কোনো বংশের কোন লোকজন বেঁচে নেই, আল্লাহর আজাব গজবে হালাক হয়ে গেছে। তাদের মধ্যে এই দুইটি সম্প্রদায় কোরআনে কারিমে তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আদ এবং সামুদ। আর বাকি দুটির কথা বলা হয়েছে ইতিহাসে, মানব জাতির ইতিহাস বা আরবদের ইতিহাসে, আরবে আরেবা, আরবে মুস্তারেবা, এই দুটি জাতির বংশধর আছে। আরবে আরেবা যারা প্রাচীন আরব, ইয়েমান দেশের লোকেরা বিশেষ করে, যাদের মাতৃভাষা আগে থেকে আরবি ছিল, আর আরবে মুস্তারেবা যারা আরবে ছিল না, হয়তো ইরাকের ছিল, আর সেখান থেকে এসে আরবে বসবাস শুরু করেছে, অর্থাৎ ইসমাইল আলী ইসলামের বংশ, ইব্রাহিম খলিলুল্লাহ এদেশের লোক ছিলেন না, তিনি ইরাকের লোক ছিলেন, বাবা ইরাকে ছিলেন আজর, সেখান থেকে হিজরত করে তিনি মেসর চলে গেছেন, সেখান থেকে তখন হাজারকে নিয়ে এসে, তার স্ত্রী হাজারকে নিয়ে এসে এখানে ইসমাইল যখন জন্ম হলো নিয়ে এসে আল্লাহর হুকুমে রেখে চলে গেলেন। এই যে ইসমাইল আলী ইসলামের বংশ থেকে যারা আরবি, তাদের জন্মগত ভাষা ছিল না কিন্তু এখানে এসে বসবাস করে তারা আরব হয়ে গেলেন, তারা হচ্ছে আরবে মুস্তারেবা। এই আরবদের সংক্ষিপ্ত তিনটি জাতি, তার মধ্যে একটি জাতিকে আল্লাহ একেবারে ধ্বংস করে দিয়েছেন, তাদের বংশের কোন লোকজন বেঁচে নেই। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের যার মত, মানে তাদের সুউচ্চ প্রাসাদ, সুন্দর সুন্দর বাড়ি ঘর, অট্টালিকা, এইসবের মত, লাম ইউখলাক মিসলুহা, সৃষ্টি করা হয়নি, ফিল বিলাদ, কোন দেশে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করা হয়নি। তারা এত শক্তিশালী জাতি ছিল যে তাদের মতো ঘর বাড়ি অট্টালিকা কেউ তৈরি করতে পারেনি পৃথিবীতে। 1400 বছর আগে কোরআন করিম যখন নাজিল হয় তখন আল্লাহ পাক এই কথা বলেছেন, তাহলে তখন 7,000-8,000 বছর আগে যা করেছে তারা, তা আজকে থেকে 1400 বছর আগে এইরকম কেউ পৃথিবীতে করতে পারেনি। এত শক্তিশালী জাতি ছিল, খুব উঁচা উঁচা ছিল, যাদের কথা তাফসীর কিতাবাদীতে বর্ণনা করা হয়েছে, অনেক উঁচা উঁচা, তাল গাছের মতো উঁচা উঁচা মানুষ, অনেক কিস্সা কাহিনীর মতো লাগবে ওগুলি, বড় বড় যে আপনার কি থাকে ওই যেগুলিকে আমাদের দেশে কি বলে, মটকা বলে না কি বলে, হ্যাঁ মটকা বলে, মটকার মতো তাদের ছিল মাথার খুলি, এখন যদি কেউ দেখে তো ভয় মরে যাবে ভাই। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, এবং হে নবী আপনি কি দেখেননি, হে মানুষ তুমি কি দেখনি, সে দেশ দেখনি, সে এলাকা দেখনি, অথবা তাদেরকে জ্ঞানচক্ষু দিয়ে দেখনি, তাদের কথা শুনোনি? আল্লাযীনা জাবু সামুদ সম্প্রদায় কি, আল্লাযীনা যারা জাবু সাখরা, যারা পাথর কেটে ঘর নির্মাণ করত, পাহাড়ের পাথর কেটে, আজকে থেকে যদি 6,000 বছর আগে 7,000 বছর আগে পাথর কেটে তারা সুরঙ্গ বানাতে পারে আর ঘর বানাতে পারে, তাহলে আশ্চর্য হয়ে যাবেন। মক্কায় গিয়ে সুরঙ্গ দেখে আজ যান্ত্রিক সভ্যতা যুগে আশ্চর্য হয়ে যায় যে এইভাবে কি পাথর কেটে কেটে পাহাড় কেটে সুরঙ্গ বানানো সহজ কথা নাকি, এখনো আশ্চর্য লাগে দেখে। তাহলে আজকে থেকে 7,000 বছর আগে যদি এরকম পাথর কেটে তারা ঘরবাড়ি বানাইতে পারতো সুন্দর সুন্দর, তাহলে তারা কত শক্তিশালী জাতি ছিল। বিলওয়াদ উপত্যকায় যারা কি করত, জাবু মানে কাটা আর সাখা মানে পাথর, যারা পাথর কেটে কেটে ঘর নির্মাণ করত, বিলওয়াদ উপত্যকায় মানে নিজের এলাকায়। অফিরাউন এবং হে নবী আপনি কি দেখেননি ফেরাউনকে, ফেরাউনের ঘটনা শুনেননি, জ্ঞানচক্ষু দিয়ে দেখেন না? হে মানুষ তোমরা কি ফেরাউনের ঘটনা জ্ঞানচক্ষু দিয়ে দেখো না, মানে চিন্তা করো না, নিয়ে গবেষণা করো না? জিল আওতাদ, যেই ব্যক্তি ছিল আওতাদ ওয়ালা, জি মানে ওয়ালা আগে বলেছে না, আর আওতাদ হচ্ছে ওয়াতাদের জামা, ওয়াতাদ মানে হচ্ছে যে ওয়াতাদের আসল অর্থ হচ্ছে আপনার পেরেক, টেন্ট তাম্বু লাগাইতে দেখেছেন, খেমা লাগাইতে দেন, খেমা লাগাবার জন্য বড় বড় লোহার কি লাগে, হ্যাঁ পেরেকি বলে না, আর কিছু বলে ওগুলোকে, পেরেকি বলে শিখ, হ্যাঁ পেরেক বলে, ওগুলো দিয়ে বেশি করে গেড়ে দিতে হয়, না হলে বাতাস টাতাস ঝড় হলে উড়িয়ে নিয়ে যাবে, এগুলিকে বলে ওয়াতাদ, ওর জমা বহু বচন হচ্ছে আওতাদ। তো এরা ফেরাউন ছিল ওয়াতাদ ওয়ালা, মানে কি ওর ভাব অর্থ রয়েছে, এর শাব্দিক অর্থ উদ্দেশ্য নেই, ভাব অর্থ কি যে যেমন পেরেক দিয়ে কি করা হয় শক্তিশালী করা হয় তাম্বুকে, তেমনি দেশকে শক্তিশালী করা হয় কি দিয়ে, সেনাবাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে, জি ডিফেন্স প্রতিরক্ষা শক্তি দিয়ে, যে দেশে যত বেশি প্রতিরক্ষা শক্তি মজবুত সেই দেশ তত বেশি শক্তিশালী, অস্ত্র আছে এবং সেনাবাহিনী মজবুত আছে, বিভিন্ন রকমের সেনাবাহিনী, সেই সেই দেশ তত বেশি শক্তিশালী। টাকা পয়সাতে শুধু শক্তিশালী হয় না, টাকা পয়সা অনেক দেশে বেশি আছে, টাকা পয়সার মূল্য অনেক দেশের বেশি, কিন্তু তাদের কাছে কোনো ক্ষমতা নেই, অন্যের দ্বারস্থ। তো ফেরাউন কি দেখনি তোমরা, আল্লাহ বলছেন মানুষকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে, ফেরাউন সম্পর্কে তোমরা জানো না, তাদের ঘটনা ফেরাউনের কথা, ফেরাউনের অনুসারীদের ঘটনা তোমরা জ্ঞানচক্ষু দিয়ে দেখো না? জিল আওতাদ, যেই ব্যক্তি সৈন্য শিবিরের অধিকারী ছিল, বড় সৈন্য শিবিরের অধিপতি ছিল, মালিক ছিল, তার কাছে একরকমের সৈন্য ছিল না। আজকালকার জামানায় সৈন্য থাকলে হয় পদাতিক বাহিনী, বিমান বাহিনী, আর নৌবাহিনী, এইসব বাহিনী আছে, তার কাছে শুধু এগুলো বাহিনী না, তখনকার যুগের বাহিনী ছিল তার কাছে, জাদুকর বাহিনী ছিল, যা আজকালকার যুগের কোন শক্তির কাছে নেই, জাদুকর বাহিনী ছিল, ছিল না, আপনাদের কল্পনা তো আসেনি সেজন্য দিলাম এটা, জাদুকর বাহিনী তার কাছে ছিল। মূসা আলাইহিস সালামের সাথে যে যুদ্ধে লিপ্ত হয়েছিল কি নিয়ে, তার এই অস্ত্রের যুদ্ধ সেনাবাহিনী নিয়ে নয়, সে জাদুর সেনাবাহিনীদেরকে নিয়ে প্রতিযোগিতা, একদিন আজকে মূসাকে একবার শেষ করে ফেলল, আজ সে নিশ্চিত ছিল, ইয়াকিন ছিল তার যে আজকে আমরা জিতবই জিতবো, কারণ দেশের সমস্ত বড় বড় জাদুঘরকে এখানে একত্রিত করেছি, আজকে হবে লড়াই, নিজেকে সে মনে করতো যে আমি হক পথে আছি, আমি নাই পথে আছি, সুতরাং আজকে পরাস্ত করা হবে আর সবকে দেখিয়ে দেওয়া হবে, মজা চাখিয়ে দেওয়া হবে মূসা আলাইহিস সালামকে। কিন্তু আল্লাহ ফাকরাব্বুল মাকারু ওয়া মাকার আল্লাহ, তারাও ছলনা করেছিল, আল্লাহ ফাকরাব্বুল আলামিন কৌশল করলেন, সুকৌশল, আল্লাহ খাইরুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলকারী। ফাগলেবু হুনা ওয়ানকালাবু সাকিরিন, ফাগলেবু হুনা লাকা ওয়ানকালাবু সাকিরিন, আল্লাহ বলছেন যে এত সংখ্যায় জাদুকররা এসে তারা কি হয়ে গেল, পরাস্ত পরাজিত হয়ে গেল এবং লাঞ্ছিত জলিল হয়ে তারা বাড়িতে ফিরে গেল ফেরাউন। আর এরা ওয়াউলকিয়া সাহারাত সাজিদিন, যত বড় বড় জাদুকররা ছিল তব সবাই সেজদাই পড়ে গেল, সেজদাই পড়ে গেল। ওয়াকালু, আর বলল আমান্না বি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলাম, তারপরে সন্দেহ থেকে যেতে পারে, কারণ ফেরাউন নিজেকে রব্বুল আলামিন মনে করছে, তাই বললেন যে রব্বে মূসা ওয়া হারুন, রব্বুল আলামিন মানে ফেরাউন নাই, রব্বে মূসা ওয়া হারুন, ওই রব্বুল আলামিনের কথা বলছি আমরা, সকালবেলা এসেছিল কার পক্ষ থেকে, ফেরাউনের পক্ষ থেকে মূসার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আর বিকাল হতে হতেই পাল্টে গেছে, কথা পাল্টে গেছে, ধর্ম পাল্টে গেছে, দিন পাল্টে গেছে, আকীদা পাল্টে গেছে, অন্তর পরিবর্তন হয়ে গেছে, আমল পরিবর্তন হয়ে গেছে, বলছে যে রব্বে মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রব যিনি রব্বুল আলামিন, সেই রবের কথা বলছে তার প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা তাদেরকে সুলিতে চড়িয়ে দেওয়া হইল, শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায়। সকালে কাফের আর সন্ধ্যাবেলা আল্লাহর রাস্তার বীর মুজাহিদ শহীদ। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের কথা বলছেন যে ফেরাউন কত রকমের জুলম অত্যাচার করেছিল এবং তার সেনাবাহিনী কত শক্তিশালী ছিল। তার সেনাবাহিনীর মধ্যে গণকও ছিল, শুধু জাদুঘর ছিল না, কাহিন গণক ছিল। আজকে গণকের দর্শনেছে জুমার পর। গণক সেনাবাহিনী কি যেমন তেমন সেনাবাহিনী নাকি? যদি মনে করেন আগামী বছর আমার দেশের উপর বা ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাহলে গণক যদি আগে থেকে জানিয়ে দেয় যে দেখেন কিন্তু আপনার বিরুদ্ধে, আপনার দেশের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলছে, আগে থেকে সতর্ক হয়ে যাবে বা আগে কি ওর উপর আক্রমণ করে দেবো, আসতেই দিব না ওদেরকে, বড় শক্তি, বড় সেনাবাহিনী গণক সেনাবাহিনী। তাহলে কাফেরদের কাছে বলছি না যে ইসলামে, কথা হচ্ছে এসব সেনাবাহিনী ফেরাউনের কাছে ছিল। আল্লাহাক বলছেন যারা ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা, অনুগামীরা দেশে, বেলাদ বালাদের জমা, বালাদ মানে শহর, আর বেলাদ যখন বলা হবে তখন দেশের অর্থ করা হয়, দেশে তারা কি করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, বাড়াবাড়ি করেছিল, জুলম অত্যাচার করেছিল। আকসারু ফিহাল ফাসাদ, সুতরাং দেশে তারা, তিহা মানে ফিল বেলাদ, দেশে তারা বিপর্যয় সৃষ্টি করেছিল, বিপর্যয় নামিয়ে দিয়েছিল। ফাসাদ দুই রকমের হয়, এক হচ্ছে আভ্যন্তরীণ ফাসাদ, আভ্যন্তরীণ ফাসাদ, মানবী ফাসাদ বলা হয় যেটাকে আরবি ভাষা, আর একটা হচ্ছে বাহ্যিক অনুভূত ফাসাদ, বিপর্যয়। যখন কোন জাতিতে আভ্যন্তরীণ ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয় বা আধ্যাত্মিক বিপর্যয় সৃষ্টি হয়, তখন অনুভূত বিপর্যয় নেমে আসে। উদাহরণ দিয়ে বলছি, যে কোনো জাতির ওপর যখন আল্লাহর গজব নেমে এসেছে বা যে কোনো জাতি ধ্বংস হয়েছে, যে কোনো জাতির সর্বনাশ হয়েছে, পতন ঘটেছে, লাঞ্ছিত হয়েছে, তার আগে সেই সমাজে, সেই দেশে, সেই জাতিতে পাপাচার বিরাজ করেছে, পাপ ব্যাপক আকার ধারণ করেছে, তাহলে পাপ ঘরে ঘরে হওয়া, গুনাহ হওয়া, হারাম কাজ হওয়া, অন্যায় কাজ হওয়া, জুলম অত্যাচার হওয়া, এটা হচ্ছে ফাসাদ, বিপর্যয়। একে অপরকে গ্রাস করে নিচ্ছে, একে অপরকে জুলম অত্যাচার করছে, একে অপরকে খুন করছে। ফেরাউন বনি ইসরায়েলদের পুরুষদেরকে হত্যা করে দিচ্ছে, মহিলাদেরকে দাস দাসী বানিয়ে নিচ্ছে, জি কষ্টদায়ক তাদের কাজ নিচ্ছে তাদের কাছ থেকে বিনামূল্যে, ফ্রিতে, ইত্যাদি ইত্যাদি, লাঞ্ছিত করে রেখেছে, অপদস্থ করে রেখেছে তাদের। এগুলি হচ্ছে পাপের কি বিপর্যয়, পাপের বিপর্যয়। এছাড়া আল্লাহ দ্রোহিতা, আনা রব্বুকুমুল আলা, তোমরা রব, রব কোথায় রব খুঁজছো, আমি তো তোমাদের মহান প্রভু, এগুলি হচ্ছে আধ্যাত্মিক বিপর্যয়। সে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, আমার ছাড়া তোমাদের আবার উপাস্য কি আছে, উপাসনা করবে আমার, করবে আমার ছাড়া কোনো মাবুদ নাই, এ কথা বলেছিল। সে আরো বলেছিল যে কোথায় তোমরা আল্লাহ খুঁজতে যাচ্ছ আর তোমাদের মাবুদ আর উপাস্য আর রব প্রতিপালক খুঁজতে যাচ্ছ, আমি তোমাদের প্রতিপালক, লালন পালন আমি করি, তোমাদেরকে আমি ভাতা দিই, তোমাদেরকে আমি খেতে দিই, তোমাদেরকে আমি নিরাপত্তা দিই, সবকিছু আমি দিই। দেখতে পাও না হাজিহিল আনহার ও তাজরিমিন তাহাতি, অহংকার করেছিল, এই নহরগুলি দেখতে পাও না, নীলনদ প্রবাহিত, আমার বাড়ি, আমার প্যালেস নীলনদের উপর। আজকাল যারা খুব উচ্চ ভোগ বিলাস চাই তারা কত রকমের কি করছে, যে কোনো জামানায় যারা খুব বেশি ভোগ বিলাস করতে চেয়েছে তারা এসব করেছে। দিল্লিতে মোগলদের ওই সব লালকেল্লা দেখেছি, যে লালকেল্লা যেখানে বসত গ্লাসের মতো দেখা যেত আর নিচে দিয়ে নহর প্রবাহিত হইত, চোখে দেখেছি, ভাঙা চোরা হয়ে পড়ে আছে, নহর আর বয় না, কিন্তু নহরের ব্যবস্থা ছিল নিচে। মসনদে বসে আছে, সিংহাসনে বসে আছে, আর দেখছে যে পানি খল 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 করে পায়ের তলা দিয়ে বইছে, বসে আছে লোকেরা দরবার। তো ফেরাউন, ফেরাউনের যে প্রাসাদ ছিল সেই নীলনদের ওপর, কি দেখছো আমার বাড়ির নিচে, আমার দরবারের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়েছে, এসব নহরের মালিক আমি, হাজিল আনহারু তাজরি মিন তাহতি, আমার পায়ের নিচে নহর প্রবাহিত, নদী প্রবাহিত, আমার পূজা করবে না তো কার কথা মানবে, মুসার কথা মানবে, যার কিছু নেই, যে স্পষ্ট করে কথা বলতে পারে না, অহংকার করতে গিয়ে কথা বলেছিল, আমি উত্তম না সে উত্তম, আমি কত বাকপটু, কত সুন্দর কথা বলতে পারি, আর সে তো লাঞ্ছিত, কে চেনে তাকে, আমাকে কে চেনে, আমি রাজা, সারা বিশ্ব চেনে, ওকে তো কেউ চেনে না। তারপর আলা ইয়াকাদু ইয়ুবিন, কথা স্পষ্ট করে বলতে পারে না, কারণ জালেম শাসকের সামনে হয়তো ভয় হইতে পারে মানুষ হিসাবে, সে কথা বলতে পারবে না। তার বাড়িতে মানুষ হয়েছে, ছোট কালে আমিও কথা বলতে পারতাম না, এখন আপনাদের সামনে কথা বলতে পারছি। প্রথম দিন যেদিন উঠিয়ে দেওয়া হয়েছিল মাদ্রাসাতে ট্রেনিং এর জন্য, সেই দিন আমার মনে আছে, অনেক আগের ঘটনা, বয়স তখন ছিল 11 বছর বা 12 বছর, ওবায়দুল্লাহ চাইতে ছোট, উঠিয়ে দেওয়া হয়েছে। আর ঘটনা মুখস্থ করে এসেছিলাম, ইন্না বালাও না হম কামা বালাও না সাহাবাল জান্নাতি, ও বাগানওয়ালাদের কিস্তা মুখস্থ করে এসেছিলাম, কোরআনের কিস্তা, যে তারা বাবা খুব দিনদার ছিল, নেক লোক ছিল, সে যখন মারা গেল তখন এরা খুব চালাকি করলো, যে বাবা তো মুরুক্ষ ছিল রে, হুঁশ ছিল না, সব দান করে দিই, তিন ভাগ করে এক ভাগ ফকির মিসকিন কা দান করে দিত, আত্মীয় স্বজনকে এক ভাগ এক ভাগ নিয়ে যেত। ওইসব করতে হবে না, তাহলে ওইসব করতে হবে না, তো ফকিররা তো জানে যে ওর বাগানের ফল পেড়ে নিয়ে আসলে কেটে নিয়ে আসলে পাওয়া যায়, সুতরাং ফকির তো সে ভিড় ভাড় করবে দিনে, জানতে পারলেই, তাহলে কি বুদ্ধি করতে হচ্ছে, রাতারাত রাত্রে ফল পেড়ে নিয়ে চলে আসবো, ফকিররা জানতেই পারবেন যে কখন ফল পড়া হয়েছে বাগানের। এই ঘটনা ঘটনা এখন যদি বলি তো 1 ঘন্টা বক্তব্য কমপক্ষে করা যাবে। তখন প্র্যাকটিস করে এসেছিলাম মাঠে গিয়ে, গাছপালা আছে, ফসল আছে, ধানের জমি বা গমের জমি মনে হচ্ছে, আইলে বসে গেছি আর বক্তব্য করছি, হাত ঝাড়ছি, এইসব করে এসছি, 15-20 মিনিট করে এসছি, আর এসে বলতে গিয়ে 5 মিনিটই শেষ হয়ে গেছে, আর কিছুই খুঁজে পাই না 5 মিনিট পর, আর মাথার ঘাম কাঁপতে 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 পা পর্যন্ত, ঘাম তো এখনো গরম হইতে পারে কিন্তু তখনকার ঘাম গরমের ঘাম নাই, শীতকালের ঘাম। আল্লাহ আকবার, কথা হচ্ছে যে মুসা আলী সালাম দুধ খাওয়া বয়স থেকে আল্লাহ পাক তাকে ফেরাউনের ঘরে পৌঁছে দিচ্ছেন, ফেরাউন যদি মুসা আলী সালামকে ওই মনে করে যে দুধ খাওয়া অবস্থায় যে ছিল সেই ফেরাউন সেই মুসাই আছে, তাহলে কি হবে, আল্লাহ পাক মুসা আলী সালামকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, সম্মানিত করেছেন, সেই মুসা আর ওই মুসা নেই যে বাল্য জীবনে ছিলেন। তো এসব অহংকার করেছিল, এখানে একটি লক্ষণীয় বিষয়, ইসলাম বয়ন করার উদ্দেশ্য নয় যে যেই ব্যক্তি যেই বিষয়ে অহংকার করে আল্লাহ তাকে সেই দিয়ে লাঞ্ছিত অপদস্থ করে। নহর নিয়ে সে অহংকার করেছিল, আল্লাহ পাক তাকে নহরে ডুবিয়ে ধ্বংস করেছে, পানিতে ডুবিয়ে ধ্বংস করেছে, পানি নিয়ে সে গৌরব করেছিল যে আরে পানির নিচে তো আমার প্রাসাদ, আমার অট্টালিকা, আমার রাজ প্যালেস, আল্লাহ পাক পানিতে ডুবিয়ে ধ্বংস করলেন ফেরাউনকে। যারা নামাজ পড়ে না বিপর্যয় সৃষ্টি করে, যারা ফিল্ম দেখে, যারা জুয়া খেলে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ ফাসাদ সৃষ্টি করছে দেশে, অশান্তি সৃষ্টি করছে তারা। জি, কারণ এই ফাসাদের পরে, এই বিপর্যয়ের পরে দেশে কোন বিপর্যয় নেমে আসবে, অনুভূত বিপর্যয়, আল্লাহর গজব, ভূমিকম্প আসবে, নয় জলোচ্ছ্বাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, নার্গিস আসবে, সুনামি আসবে, কত রকমের আজাব আসবে, খরা আসবে, দুর্ভিক্ষ আসবে, না হইলে কোন দেশে এসে আক্রমণ করে তছ নস করবে, ধ্বংস করে দেবে ইত্যাদি ইত্যাদি, এটাও ফাসাদ। এই ফাসাদ হচ্ছে অনুভূত ফাসাদ, জাহিরি ফাসাদ। জাহিরি ফাসাদের আগে যে কোনো সম্প্রদায়, যে কোনো জাতিতে বা তিনি আভ্যন্তরীণ বা আধ্যাত্মিক ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়, তারপরে আল্লাহর গজব নেমে আসে, না হলে আল্লাহর গজব আসবে না। আল্লাহ পাক তখন কি করলেন, তারা শুধু ফাসাদই করেনি, বরং আকসারু ফিহাল ফাসাদ, চরম ফাসাদ সৃষ্টি করেছিল, তারা বিপর্যয় বৃদ্ধি করেছিল, আকসারু মানে বৃদ্ধি করা, তারা বিপর্যয় বৃদ্ধি করেছিল, সীমাহীন বিপর্যয় সৃষ্টি করেছিল। সেসব ফাসাদের মধ্যে একটি ফাসাদ হচ্ছে বনি ইসরায়েল বংশের কোন পুরুষকে বাকি না রাখা, সবকে খুন করে দেওয়া, শেষ করে দেওয়া। কি জন্য করতো বনি ইসরায়েল বংশ তখনকার যুগের ইমানদার বংশ, মুসা আলাইহিস সালাম বংশ, মুসা আলাইহিস সালাম প্রতি ইমান নিয়ে আসলেন, মুসা আলাইহিস সালাম যখন আসলেন, মুমিন তারা, তাদের ছেলেদেরকে যুবকদেরকে জবাই করে দিত আর যুবতীদেরকে রাখত, কি জন্য, হ্যাঁ, একটা হচ্ছে যে খেদমতের জন্য তাদের মেয়েদের প্রয়োজন আছে, আর পুরুষদেরকে রাখবো না, পুরুষদেরকে, পুরুষদেরকে কেন রাখতো না, এই ক্ষেত্রে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে যে গণকে আশ্রয়, যে গণক তার সেনাবাহিনী গণকের আশ্রয় নিয়েছিল, গণক বলেছিল যে আপনার দেশে এবং ইসরায়েলদের মধ্য থেকে এমন একটা ছেলে পয়দা হতে যাচ্ছে, সেই ছেলের হাতে আপনার কি হবে, রাজ্য চলে যাবে, আপনার সর্বনাশ হবে। তখন ভাবলো ছেলে আসতেই দিব না, বনি ইসরায়েল ধরো একটা ছেলেও জন্মিতে দেবো না, জন্মিলে জবাই করে দেবো, অর্ডার করা আছে তো তোমাদের ছেলে তোমরা নিজেরাই খুন করবে, আর যদি কোনো বাড়িতে পাওয়া যায় যে ছেলে জন্মেছে আর খুন করনি, তাহলে তোমাদের সবাইকে খুন করবে। ভীত সন্ত্রস্ত অবস্থা বনি ইসরায়েলদের। এই একটি এই গণকের ঘটনার কারণে বলা হয়েছে। আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে পুরুষ জাতি, যুবক, যদি যুবকদেরকে ধ্বংস করে দেওয়া যায় আর শুধু মহিলারা সেই সমাজে থেকে যায়, তাহলে সেই জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, সেই জাতি কোনোদিন দাঁড়াতে পারবে না। কাশ্মীরে যে মুসলমানদের উপর জুলম অত্যাচার হয়েছে, এতে যুবকদের কি, ওই যুবকদের শুধু না যারা যুদ্ধে নেমেছে, বরং যারা যুদ্ধ নিরীহ জমি চাষ করছে, মাঠে ঘাটে কাজ করছে, ব্যবসা বাণিজ্যে যাচ্ছে, দোকানে বসে আছে, মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, তাদেরকে যুবক, এই শক্তিশালী যুবক এ থাকলে আশঙ্কা আছে, ধরে নিয়ে এসো, হাত পা ভেঙে দিল, না হলে মেরে দিল, গুলি করে দিল, বললো গুলি করে দেওয়ার পরে টিভিতে প্রচার মাধ্যমে দেখিয়ে দিল, শুনিয়ে দিল যে অমুক ব্যক্তি সন্ত্রাসী ছিল, আতঙ্কবাদী সন্ত্রাসী ছিল, তাকে ধরা গেছে। বহু ঘটনা এরকম ঘটেছে। উদ্দেশ্য হচ্ছে একেবারে চক্রান্তমূলক ষড়যন্ত্র, যে এই জাতির মাজা ভেঙে দাও, কোমর ভেঙে দাও, পুরুষ থাকবে না, এই জাতি কোথা থেকে দাঁড়াবে, 100 বছর পিছিয়ে যাবে, শুধু মহিলা মহিলা, 10টা 20টা মহিলা, একটা পুরুষ নাই। তো ফেরাউনের এই উদ্দেশ্য ছিল যে এই জাতিকে দুর্বল করে দিতে হবে, এই জাতিকে দুর্বল করে দাও, এই উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক কি করলেন এদের ওপর, সবার কথা এখন বলছেন, কয়টি জাতির কথা বলা হইল, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় আর ফেরাউন এবং ফেরাউনের দলের কথা বলা হয়েছে। আচ্ছা, আদ সম্প্রদায়ের জন্য আল্লাহ কোন নবীকে পাঠিয়েছিলেন? হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম। আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে কি আজাব দিয়ে? ঘূর্ণিঝড়, ঝঞ্ঝাবায়ু, ঘূর্ণিঝড় কতদিন চলেছিল? সাখারাহ আলাইহিম, আল্লাহ পাক বলেছে সূরা হাক্কাতে, কোরআনে কারীমের ঘটনা, সাখারাহ আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, 7 রাত আর 8 দিন কন্টিনিউ, একটা না একবারে বিনা বিরতিতে অবিরাম ঘূর্ণিঝড়। 10 মিনিট 5 মিনিট যদি ঘূর্ণিঝড় কোনো দেশে চলে, গাছপালা বাড়ি ঘর কিছু তখন সব শেষ হয়ে যাবে। 8 দিন 7 রাত পর্যন্ত চলতে থেকেছিল, হুসুমান, সর্বনাশ করেছিল তাদের। ফাতার আল কওমা ফিহা সারা, এত শক্তিশালী জাতি, তালগাছের মতো উঁচু উঁচু মানুষ, দেউ একবারে তারা পড়েছিল, কান নাহম আজাজ নখলিন খাওয়িয়া, খেজুর গাছ যেমন শেকড়বিহীন, জড় নেই, উল্টে পড়ে আছে খেজুর গাছ, ওইরকম সব উল্টে উল্টে পড়েছিল, কান নাম আজাজ নখলিন খাওয়িয়া। আল্লাহ বলছেন ফাহাল তারা লাহম মিম বাকিয়া, তাদের কিছু অবশিষ্ট এক একজন বেঁচেছে কি পাবে? আদ সম্প্রদায়ের কোন একজনকে খুঁজে দেখো যে ওই বংশের কেউ আছে, কেউ নেই, সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহর গজব এমন এসেছে, আল্লাহর খাস রহমত এই উম্মতের উপর, এবং নবী সাল্লামের খাস দোয়া যে এই উম্মত এত পাপ করলেও আল্লাহ এইভাবে সর্বনাশ করবেন না, কিন্তু কিছু কিছু করে, কিছু কিছু করে ধ্বংস করবেন, এই দেশে কিছু ধ্বংস হলো, ওই দেশে কিছু ধ্বংস হলো, ওই দেশে কিছু ধ্বংস হলো, আর আপোষে আল্লাহ লড়াই দিবে, আপোষে লড়তে, মুসলিম মুসলিমের বিরুদ্ধে লড়তে থাকবে, কখনো কখনো কাফেরকে নিয়ে এসে মুসলিম দেশের উপর চাপিয়ে দেবেন, আল্লাহ দিয়ে শাস্তি দেবেন, এই আজাবগুলি আছে। এই ক্ষেত্রে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ মুসলমান মুসলমানের বিরুদ্ধে যেন না লড়াই করে, তখন এই দোয়া আল্লাহ পাক কবুল করেন, বলছেন না এটা হবে, এইভাবে শাস্তি দেওয়া হবে, গৃহদ্বন্দ্ব, ঘরোয়া লড়াই এসব হইতে থাকবে, এই শাস্তিটা আছে উম্মতের জন্য। বাকি আম ব্যাপক আজাব দিয়ে আল্লাহ মুসলিম জাতিকে সারা বিশ্বে ধ্বংস করে দেবেন না। এই তিনটি জাতিকে বলছেন ফাসাব্বা আলাইহিম রব্বুকা, হে নবী আপনার রব তাদের ওপর কি করলেন, আজাবের কষাঘাত হানলেন। আজাবের কষাঘাত, সওত মানে হচ্ছে কোড়া, হ্যাঁ, তো এই জন্য কষাঘাতের শাব্দিক অর্থ করলাম, আজাবের কষাঘাত হয় না, কিন্তু এটি হচ্ছে অলংকার, ভাষার অলংকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলা আঘাত, আজাবের কষাঘাত হানলেন মানে কঠোর শাস্তি তাদের উপর আল্লাহ নামিয়ে দিলেন, সাব্বা মানে ঢেলে দেওয়া, শাব্দিক অর্থ সাব্বা, এসুব্ব মানে হচ্ছে ঢেলে দেওয়া, নিক্ষেপ করা। আল্লাহ বলছে ইন্না সাবাবনাল মা আসাব্বা, আমি পানি ওপর থেকে বর্ষণ করে ঢেলে দিই, বৃষ্টির পানি ঢেলে দিই, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তখন জমিগুলি কি হয়, ফেটে উঠে, কারণ বীজ আছে, বীজে অঙ্কুর হয় তখন জমি ফেটে উঠতে পারে, না হলে ওই বীজের যে নরম অঙ্কুর জমি ফাড়তে পারতো না যদি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ না হইতো, পানিতে রস না হইত। এখানে সব আল্লাহ বলেছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আজাবের কষাঘাত হানলেন, তোমার রব হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আপনার রব সূক্ষ্ম দৃষ্টি রেখে আছেন প্রত্যেক জাতির উপর। আল্লাহ পাক তো এই তিনটি জাতিকে ধ্বংস করেছেন, তারপর আল্লাহ পাক এই কথা কেন বললেন যে হে মানুষ শুনে রাখো, এই কথা মনে করিও না যে শুধু আদকে ধ্বংস করা হয়েছে, সামুদকে ধ্বংস করা হয়েছে, ফেরাউনের বংশকে ধ্বংস করা হয়েছে, আর তোমরা সাত খুন করতে থাকো, এখন তোমাদের সব মাফ না, তোমরা পাপ করতে থাকো, নামাজ পড়িও না, তোমাদের সব মাফ না, তোমরাও প্রতীক্ষায় থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন তোমাদের উপর। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সূক্ষ্ম দৃষ্টি মিরসাদের অর্থ হয় যে প্রস্তুত হয়ে রয়েছেন শাস্তি দেওয়ার জন্য কিন্তু বিলম্ব করছেন, এটাকে মিরসাদ বলে। হ্যাঁ, যেটাকে বাংলা ভাষা বলা উঁত পেতে থাকা, এই জন্য শাব্দিক অর্থ মিরসাদের হচ্ছে উঁত পেতে থাকা। উঁত পেতে থাকা বুঝেন তো না, মুক্তিবাহিনীরা যুদ্ধ করেছে বসে আছে আছে পানিতে, হ্যাঁ আপনারা ডুবে আছে আছে আছে, দেখলো যে না এই দিক থেকে চলে গেরিলা যুদ্ধ, উঁত পেতে থাকা, সুযোগ সুবিধা যখন পাবো তখন মারবো, সামনাসামনি নাই, হ্যাঁ শিকার ধরে তখনও থাকে ওই রকম যে না শিকার যখন একটু বেখেয়াল হবে, যখন মারলে ঠিক নিশানে পৌঁছিতে পারবো, বেশি সজাগ হয়ে আছে দেখছে পালিয়ে যাবে, না ওই সময় মারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদের অর্থ হচ্ছে আল্লাহ পাক সূক্ষ্ম দৃষ্টি রেখে আছেন, শুধু বিলম্ব করছেন, আল্লাহ খাস রহমত যে বিলম্ব করছেন, ছাড় দিয়েছেন যে দেখি কিছু লোক তওবা করে আসলে আসুক, সংশোধন করলে করুক, হ্যাঁ তো ফিরে আসলে আসুক, আর না আসলে ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাব রয়েছে অবশ্যই। ওই রকমই যেমন ফেরাউনের জন্য ছিল, আদ সামুদের জন্য, সামুদ সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক কোন নবীকে পাঠিয়েছিলেন, সালে আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। শুধু আদ সম্প্রদায়ের কথা বলা হয়েছে, তাদের জিওগ্রাফির কথা ভূগোলের কথা, কিন্তু সামুদ, সামুদ সম্প্রদায় এই সৌদি আরবের তাবুক এলাকার একটি শহর আল ওলা রয়েছে, ওলা এলাকায়, হ্যাঁ তাবুক জোনের মধ্যে পড়েছে আল ওলা, এখানে তাদের ধ্বংসাবশেষ রয়েছে। তো এই এলাকায় আল্লাহ পাক ধ্বংস করেছিলেন এই সামুদ সম্প্রদায়কে, তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাফরমানি করেছিল, আল্লাহ পাক মুজিজা পাঠিয়েছিলেন উষ্ট্রীকে, উষ্ট্রীর ঘটনা এই সূরাতে রয়েছে, অশংসু অজুহাত রয়েছে, না কাতাল্লাহ ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন তাদের পাপের কারণে, আল্লাহ পাক করেছেন যখন তারা উটকে জবাই করেছিল, নবীর নাফরমানি করেছিল, সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছিল, শিরক উফরি করেছিল। আর ফেরাউনের কথা তো বলা হয়ে গেছে, তাহলে আর ফেরাউনের দেশ মিসর, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তাহলে হয়ে গেছে। সুতরাং আমাদেরকেও সতর্ক থাকা উচিত, কারণ অনেকে পাপ করেন কিন্তু পরোয়াই করেন না যে আল্লাহ ধরে নেবেন, রাতে পাপ করলেন আর ভোরে রাস্তায় বেরোলেন আপনি নিরাপদ নন, ফজর নামাজ পড়লেন না আর ডিউটিতে বেরিয়ে গেলেন আপনি নিরাপদ নন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ ছাড়াকে আজকালকার মানুষের পাপই মনে করে না, চুরি করাকে পাপ মনে করে, হয়তো এক একটু কিছু ইমান থাকলে যে চুরি করেছি রে, কি জানি কি হয় না হয়, যদি জানিয়ে দেয় পুলিশকে, জেনা করেছি রে, যদি কেউ জানিয়ে জানে নাই, বা যদি ওই মেয়ে বলে দেয়, এসব ভয় আছে, হ্যাঁ কিন্তু নামাজ ছাড়ছে এসবের চাইতে বড় পাপ কোনো পরোয়া নেই। নবী করিম বলছেন মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি জামাত সহকারে মসজিদে ফজর নামাজ পড়লো সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে সারাদিন থাকলো। ভাগ্যবান তাহলে যে ভাইরা নামাজ পড়েন পাঁচ অক্ত, ফজর নামাজ জামাতে গিয়ে পড়েন, বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদের জিম্মা সকালবেলা ফজরে নিয়ে নিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যেই ব্যক্তি সকালের নামাজ ভোরের নামাজ পড়লো ফজরের জামাতে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সুতরাং সারাদিন আবার অন্য কোনো পাপ করে আল্লাহর জিম্মাকে নষ্ট করে দিন, আল্লাহর জিম্মার বাইরে চলে যেও না, আল্লাহর জিম্মায় হয়ে গেলেন এখন ঠিকভাবে সোজা চলেন আপনি, সারাদিন হারাম খেয়েন না, অন্যায় কাজ আর করিয়েন না, আবার জেনা করতে যেন না, আবার খুন করতে যেন না, আবার মারপিট করতে যেন না। সুতরাং যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে ফজর নামাজ না পড়লে ভয় হওয়া উচিত, আজকে কাজে যাব, হইতে পারে আল্লাহর গজব হইতো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে, আরো কিছু হইতে পারে, কারো সাথে ঝগড়া হয়ে যেতে পারে, মারপিট হয়ে যেতে পারে, এক্সিডেন্ট লেগে যেতে পারে, ভয় কেন হয় না, ভয় কেন হয় না, অন্তরে ভয় নাই তাহলে আমাদের? এরকম অন্য অন্য পাপ যদি করে কেউ, রাত্রে পাপ করলো দিনে বেরোলো, দিনে পাপ করলো সন্ধ্যা হলো ঘুমাইতে আসলো, ভয় নেই, হ্যাঁ কোন দুষ্ট দুরাচার এসে আমার নিদ্রা অবস্থা আমাকে খুন করে দিতে পারে, আল্লাহর কোন গজব হইতে পারে, ভূমিকম্প হয়ে যেতে পারে, ঘর ভেঙে পড়ে যেতে পারে, কত রকমের আল্লাহর গজব আসতে পারে। মানুষের অন্তরে যদি তাকওয়া থাকে তাহলে এই রকম ভয় ভীতি সৃষ্টি হবে, তাহলে জীবনে সংশোধন আসবে। তারপরে আল্লাহ পাক কি বলছেন, আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। সুবহানাল্লাহ, 10টা বেজে গেছে, সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, কথা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কমপ্লিট করব। আচ্ছা আচ্ছা, ঘেরা আছে, বরং আমাদের ওই কয়েক ভাই গিয়েছিল, ওরা তো আসেনি, মতিউর রহমান হেলালেরা গিয়েছিল, আমাকে ডেকেছিল সেই সময়, আমি ছুটিতে ছিলাম না, যেতে পারিনি, তো ওরা গিয়েছিল গত 6 মাস আগে, তো ঢুকতে দেয়নি, বরং খয়বারের যে ইহুদিদের কেল্লা ওখানে আমি গেছি, ভিতরে ঢুকেছি, ঢুকেছি আর পুলিশ চলেছে না ঢোকা চলবে না, কারণ এগুলো যখন জীর্ণ শীর্ণ হয়ে আছে ভেঙে পড়ে যেতে পারে, আপনাদের বিপদ হইতে পারে, এই জন্য ঢুকতে দেয়নি। তো এখন সেগুলোকে ঘিরে রেখেছে, আর দূর দেখা যাবে, হ্যাঁ দেখা যায় দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামুদ এলাকা দিয়ে ওইসব এলাকা দিয়ে যখন তাবুক যুদ্ধে গিয়েছিলেন, তখন সাহাবায়ে কিরামদেরকে কি বলেছিলেন যে তোমরা এখানে অবস্থান করবে না, দৌড় দাও, তাড়াতাড়ি করে পার হও, কারণ আল্লাহর গজব নেমে যেতে পারে। আবার আল্লাহর গজব আসতে পারে, এই জায়গার উপর আল্লাহর অভিশাপ রয়েছে, গজব রয়েছে, তাড়াতাড়ি পার হয়ে যাও। কিছু লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার আগেই তারা কি খিদা লেগেছিল, আটা সেনে ফেলেছিলেন, ছাতু সেনে ফেলেছিলেন বা আটা সেনে ফেলেছিলেন রুটি পাকাবার জন্য, হ্যাঁ, তারপর সেখান থেকে পানি নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আটা সেনেছো, এখানকার গজবের পানি, গজবের এলাকার পানি নিয়ে সেই আটাকে ফেলে দাও আর তাড়াতাড়ি করে চলো। আর তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে চলছিলেন, তখন মাথাকে ঢেকে নিয়েছিলেন, জি, গঙ্গুর কেটে মাথাকে ঢেকে নিয়েছিলেন, মুখমণ্ডল ঢেকে নিয়েছিলেন, আর তাড়াতাড়ি করে সেখান দিয়ে অতিক্রম করেছিলেন। এটি হচ্ছে সুন্নত, কোন আজাবের এলাকা দিয়ে অতিক্রম করলে সেখানে অবস্থান করতে হবে না, তাড়াতাড়ি করে পার হয়ে যেতে হবে। দূর থেকে দেখেন, দেখেন ওখানে অবস্থান করি না বা দেখে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়েন, ওখানে রাত কাটিয়ে এলেন, ওখানে হোটেল নিলেন, ওখানে রাত থেকে গেলেন না, এরকম করিয়েন না, দেখে সেখান থেকে সরে যান, দেখা মানে অবস্থান করা না। ব্যক্তির উপরে যখন আজাব এসেছে তখন স্থান তো মাকজুব, ওই জন্য তো লুত আলাইহিস সালামের জাতি যেখানে সমকামিতা করেছে, হারাম কাজ করেছে, এই জায়গার উপরে এত আল্লাহর গজব যে আল্লাহকে, আল্লাহ জমিনে রাখেনি, ধসিয়ে দিয়ে সমুদ্র বানিয়ে দিয়েছে, মৃত সাগর, যা সাগরই আছে আল বাহরুল মাইয়্যিত বলে মৃত সাগর। আর কত দৈর্যশ তো আল্লাহ পাক জানেন, বলছেন ওলামারা বা লোকেরা যে ওই মৃত সাগরে কোনো মাছ পাওয়া যায় না, আল্লাহর এমন গজবের গজব আছে যে কোনো মাছ থাকে না সেখানে, হ্যাঁ, মানুষ নামলে ভেসে থাকে, সুবহানাল্লাহ, চিন্তা করেন, দেখেছেন না, তাহলে সত্য আল্লাহর কত গজব রয়েছে বাস্তব। তাহলে এইসব দেখেও কি আল্লাহকে চিনল না? তারপরে আল্লাহ মানুষকে নিজের শরীর দেখে আল্লাহকে চিনতে বলেছেন, আর পৃথিবী বিচরণ করে পৃথিবীর অবস্থা দেখে আল্লাহকে চিনতে বলেছেন, আল্লাহকে মানুষ তারপরে চিনল না, ইবাদত বন্দেগী করল না, এত হতভাগা অধিকাংশ মানুষ, জি, এই স্থান পড়ে, জি হ্যাঁ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন একদিন ফজর নামাজ কাজা হয়ে ছুটে গেছিল ওই যুদ্ধের সফরে গিয়ে, বেলাল যেন পাহারা দিয়েছেন, বখারী হাদিস আছে, নবী ওখানে নামাজ পড়েননি, বলছেন এই জায়গাতে সরো, এখানে শয়তান হাজির হয়ে গেছে, সরো সরো ওই জায়গাতে সরো। এই হাদিস থেকে ওলামারা এই মশলা ইস্তেমাত করেছেন যে যেই জায়গায় আপনার গুনাহ হয়েছে সেই জায়গাতে আপনি অবস্থান করেন, সরে যান ওখান থেকে, তোবা করেন। ওই তোবা করার লোককে বলেনি যে তোমার গ্রাম থেকে বেরিয়ে ওই গ্রামে চলে যেখানে আল্লাহর নেক বান্দারা আছে, স্থান চেঞ্জ করো তোমার। এই সুন্নতের যদি কোনোদিন বাই চান্স ফজরের নামাজ ইচ্ছা ছিল জায়গার জাগতে পারলেন না, তাহলে ওই ঘরে নামাজ, ওই জায়গায় নামাজ না পড়ে একটু সরে যান, যদি জায়গায় থাকে সরে গিয়ে নামাজ পড়েন। নবী সাল্লাম এরকম করেছেন, না আল্লাহর বিপরে যে অবশ্যই আসবে এবং আসছে, কিন্তু দেখেন আল্লাহর আজাব যেগুলি আসছে সেই আজাবগুলির শিকার সবাই হবে, কিন্তু আজাব প্রতিরোধ করার মতো সামান্য কিছু ক্ষমতা মানুষের কাছে আছে। যে দেশের কাছে যতটা ক্ষমতা আছে সেই দেশের লোক ততটা বেশি কম ক্ষয়ক্ষতি হচ্ছে, আমার কথা বোঝা গেছে? যথেষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আজাব গজব এগুলি আসছে, অন্য দেশেও আসছে, শুধু বাংলাদেশে আসে না, শুধু বর্মাতে আসে না, হ্যাঁ, কিন্তু যেগুলি উন্নত দেশ তাদের কাছে পয়সা আছে, সুরক্ষিত বাড়ি ঘর আছে, পাকা বাড়ি আছে, ঝড় তুফান হইলে ভেঙে পড়ে না, কিন্তু কাঁচা বাড়ি, দেয়াল বাড়ি, তারপরে জেলে ওই সমুদ্রের তীরে থাকে, সুরক্ষার ব্যবস্থা নেই, তখন ডুবে মরে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো আল্লাহর আজাব গজব আসলে ধ্বংস তো হবে, কিন্তু মানুষের কাছে যে সীমিত ক্ষমতা আছে নিজে তো বাঁচার চেষ্টা করছে। এখন গরমে মানুষ কত পরেশান হয়ে যাচ্ছে, আমাদের দেশে এই গরমে, এই গরমের অবস্থায় থেকে ঘামাচি হয়ে আর ঘা হয়ে ফোসা হয়ে শরীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওই অবস্থাতে মানুষ বেঁচে আছে, থাকছে, রুগ্ন হয়ে বেঁচে থাকছে, এখানে আপনার ঘামাচি পর্যন্ত হয় না, কারণ আপনার কাছে পয়সা আছে, আপনি এসির ঘরে থাকতে পারতেন, কিছু সুরক্ষার ব্যবস্থা আপনার কাছে আছে, এরকম ব্যাপারটা খানিকটা আছে। আল্লাহ ধৈর্য ধরতে বলেছে, আল্লাহ ফাক রব্বুল আলামিন প্রত্যেক জাতিকে ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না, দুটো পার্থক্য আছে। আরবিতে এরকম শব্দ আছে, আমি হঠাৎ করে বললাম তো মিলে গেল শব্দটা, ইন্নাল্লাহ ইউমহিলু ওয়ালা ইউহমিলু, ইউমহিল করেন মানে ঢিল দেন, হ্যাঁ ছেড়ে দেন, কিন্তু ইউহমিল মানে একবারে ছেড়ে দেন না, যে ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, না। আল্লাহ রাশিয়া সোভিয়েত ইউনিয়নকে আল্লাহ ছাড় দিয়েছেন 70 বছর, কিন্তু আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেননি, ছেড়ে দেন, কি দুর্ভিক্ষ নেমে এসেছিল, যদি বাংলাদেশে আসেন, ঠিক কিনা বলেন, জি। তো এইরকমই, তারপরে মুসলিম মমিন হয়ে ভাষা আরবি, কোরআন তাদের ঘরে ঘরে, বা ভাষা আরবি নাই হোক বাংলা ভাষাই হোক, 90% মুসলমান, তারপরে অধিকাংশ লোক নামাজ পড়ে না, অধিকাংশ লোক কবর মাজার পূজা করে, তাহলে তাদের ওপর আল্লাহর গজব ইহুদি নাসারা চাইতে বেশি হবে, আল্লাহ তাদের বেশি রাগান্বিত হবে। যেমন এর উদাহরণ দিচ্ছি, আমার ছেলে যদি সামান্য দুষ্টামি করে, সামান্য দুষ্টামি করেছে, একটা অক্ত নামাজ পড়তে জানি, বাড়িতে নামাজ পড়ে নিয়েছে, আর পাশের এক অক্ত নামাজ পড়ে না, রাগ তো সবার উপর হচ্ছে, হয় না? আমার, আমি একজন মমিন হিসেবে রাগ আল্লাহ সবার উপর হচ্ছে, কিন্তু তাদের উপর রাগ ঝাড়তে পারি না, আমি ঝাড়ি না আশেপাশের লোকের ওপর, বা আমি কিছু বলতে যাই না তাদের, কিন্তু আমার ছেলে নামাজ পড়েছে অথচ বাড়িতে পড়ার জন্য হয়তো তাকে মারতে পারি। তো মুসলমানরা আল্লাহ পাকের নাফরমান হলো বান্দা, কোরআনে বিশ্বাসী হয়েছে, কোরআনের কথা বলো, তোমরা রসুলের কথা বলো, কাবার কিবলার কথা বলো, আবার তোমাদের কিবলা আবার পীর কি করে হয়, এই মুশরিক, কবর মাজারে কি করে চাও মুশরিক, তোমাদের শাস্তি আগে দেব তারপরে ইহুদি নাসারদের শাস্তি দেব, এই জন্য আল্লাহর গজব মুশরিকদের, মুসলিম মুশরিকদের। হ্যাঁ, তারপরে দুনিয়ার আজাব দিয়ে অনেক সময় আল্লাহ পাক সংশোধন করাতে চান, বহু কথাই রয়েছে, সবগুলি কথা একসাথে বলা যায় না। আল্লাহ পাক যাদের সংশোধন করাতে চান তাদেরকে নগদ নগদ আজাব দিয়ে দেন, এই জন্য যত ভালো মানুষ হবে একটা ভুল করলে একটা টাকা হারাম খেলে কিন্তু ক্ষতি হবে, আর যারা রাত দিন হারাম খাচ্ছে তার অহরহ হারাম খেয়ে যাচ্ছে ক্ষয়ক্ষতি হয় না হয়, ছেড়ে দিয়েছেন তোদেরকে কবরেই দিব এর শাস্তি, জাহান্নামেই দিব তোদের শাস্তি। কিন্তু আল্লাহ নেক মানুষকে নামাজি মানুষকে জাহান্নামের শাস্তি দাও আল্লাহ পছন্দ করেন, আমার এই বান্দা পাঁচ অক্ত নামাজ পড়ে আর দশ রিয়াল হারাম খেয়েছে ওকে জাহান্নামের আজাব দাও না, একটা অ্যাক্সিডেন্টই হোক, হোক একটু অ্যাক্সিডেন্ট, একটু ছাল চামড়া উঠুক, এই আল্লাহ পাক এই ধরনের কিছু আজাব দিয়ে আল্লাহ সংশোধন করাতে চান মমিন বান্দাদের। এই জন্য মুসলিমদের উপরে আজাব আসা স্বাভাবিক শিক্ষার জন্য, ইহুদি নাসারা আজাব আসলে শিক্ষা নিয়ে হয়তো ইসলাম গ্রহণ করবে না, কিন্তু মুসলিমদের অনেকেই সংশোধন করছে, যেই দেশ এরা কি জিহাদের কথা তো দূরের কথা, যা আমেরিকার বিরুদ্ধে যারা লড়াই করছে এই কথা তো দূরের কথা ছিল, সেই দেশ এত খাঁটি কমিউনিস্ট দেশ ছিল যে আল্লাহর নাম নেওয়া কোরআন হাদিসের শিক্ষা দেওয়া অপরাধ ছিল সাদ্দামের যুগ, কমপক্ষে ওই কুফুরি থেকে নাস্তিকতার কুফুরি থেকে তো উঠে এসছে, বিপর্যয় হয়েছে, গজব এসেছে আর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক লোক হতাহত হইলো, মরলো, ধ্বংস হইলো, কিন্তু নাস্তিকতা তো দূর হয়েছে, কমিউনিজম তো দূর হয়েছে, হ্যাঁ গাইরুল্লাহর ভরসা দূর হইতেও পারে, অনেকের দূর হয়েছে, অনেকেরই আবার হয়নি, আর এ কোথায় দূর হয়েছে, এক বাংলাদেশি কবর পূজারী বলছে যে যদি বড় পীরের কবর না থাকতো তো এর আগে যত গোলা বর্ষণ হয়েছে কিছু থাকতো না, তো কোথায় হয়েছে, তাহলে তো কবর মাজার বিশ্বাস আছে। যাই হোক, আল্লাহ ইসলামের মালিক, সংশোধনের মালিক, আল্লাহ যাকে ভালোবাসেন তার সংশোধন করেন, যারই সংশোধন হয়েছে নিজে মনে করবেন অনুভব করবেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন, তো খুব বড় জিনিস, আমার ভাই নামাজ পড়েন আলহামদুলিল্লাহ আমি নামাজি কি করে হইলাম, তাহলে আমাকে আল্লাহ ভালোবাসে তাই আমাকে আল্লাহ হেদায়েত করেছে, আমার পরিবার বংশ গোটা শিরক বিদাতে ডুবে আছে, পীর মুরিদিতে ডুবে আছে, আর আমাকে আল্লাহ হেদায়েত করলে আল্লাহ আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে পেয়েছি, রসুলকে পেয়েছি, কোরআন হাদিসকে পেয়েছি, আল্লাহ আমাকে ভালোবাসে, এই অনুভূতি সৃষ্টি করতে পারলে ইমান তাজা হবে, আরো আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করবেন, আর ইবাদত বন্দেগীতে মন লাগবে, সব দিকে ভালো উন্নতি হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, শিরক বিদাত থেকে তওবা করার তৌফিক দান করেন, সুস্থ রাখেন, দুনিয়াতে আল্লাহ বরকত দেন, আখিরাতে বরকত দেন, নেক আমলে বরকত দেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।